ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ পরিস্থিতি এখনও টানটান রয়েছে। এই বিষয়টি নিয়ে ওয়াশিংটন স্টুডিও থেকে তাহিরা কিবরে এখন কথা বলছেন আমাদের কলকাতার সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে।
গত 14 ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ এর কনভয়ের উপরে জঙ্গি হামলার পর থেকেই দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং প্রতিদিনই উত্তেজনার পারদ একটু একটু করে বাড়ছে। দীপঙ্কর চক্রবর্তী, এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কি রকম এবং সর্বশেষ খবর অনুযায়ী আশার আলো অথবা মেঘের ঘনঘটা কোনটা মনে হচ্ছে, একটু বিস্তারিত বলবেন?
আশার আলো যেমন দেখা যাচ্ছে বলে মনে হয়েছিল, সেই সঙ্গে আশঙ্কার মেঘটাও দেখা যাচ্ছে, সেটাও খুব অস্থির একটা ব্যাপার চলছে। আশার আলোটা আগে বলি, সেটা হচ্ছে যে প্রথমেই ধরা হয়েছিল, শোনা গিয়েছিল যে ভারতের চাপে পড়ে মাসুদ আজাহারের যে দল আছে তার যে বড় দুটি মাথা, তার ভাই এবং তার ছেলে দুজনকেই গ্রেপ্তার করেছে এবং সেই সঙ্গে আরো 42 জন জৈশ ই মোহাম্মদের সক্রিয় কর্মীকে পাকিস্তান গ্রেপ্তার করেছে, এটা শোনা গিয়েছিল। কিন্তু তার কিছুক্ষণ পরে শোনা গেল যে ওটা গ্রেপ্তার নয়, ওটা হচ্ছে সতর্কতামূলক ভাবে তাদের আটক করা হয়েছে। তো এই জিনিসটা আসলে আর কিছু না, আমাদের এখানে অনেকেই বলছেন যারা এই বিষয়টা ভালো করে জানেন, বহুদিন ধরে যারা জানেন, প্রাক্তন জেনারেল শঙ্কর চৌধুরী, তিনি বলেছেন যে এটা পাকিস্তানের একটা পুরনো চাল, যখনই কোনো একটা বিষয় নিয়ে খুব হই হই হয়, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়, তখন ওরা কয়েকজনকে করে রেখে দেয় তাদের সেফ কাস্টডিতে এবং সেইখানে যাতে অন্য কেউ কোনো ঝামেলা না করতে পারে। কথায় বলল যে আমরা গ্রেপ্তার করেছি, কিন্তু আসলে তাদের বেশ ভালোভাবেই রাখা হয়েছে। সুতরাং সেটা গ্রেপ্তার নয়, যেটা আশার আলো বলে দেখা দিয়েছিল সেটা আসলে আশা নয়, আশঙ্কারই ব্যাপার। আরেকটা আশঙ্কার ঘটনা ঘটেছে আজকে, সেটা হচ্ছে ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লানবা, তিনি বলেছেন যে জলপথে পাকিস্তানি জঙ্গিরা ভারতের উপর আক্রমণ চালানোর একটা ছক কষেছে এবং সেটা বেশ একটা ভালো রকম তথ্য তার কাছে আছে। সুতরাং এই ব্যাপারটা জানার পর থেকে আরেকটা অসুবিধে হয়েছে, সেটা হচ্ছে যে আকাশপথে তো হচ্ছিলই, সেটা হচ্ছে পাকিস্তানি বিমান বাহিনী চলে আসছিল আর ভারতীয় বিমান বাহিনীও তার জবাব দিয়েছে, কিন্তু যেটা যেটা জলপথে আসছে সেটা কিন্তু পাকিস্তানি নৌবহর নয়, সেটা জঙ্গিরা কিছু একটা করতে যাচ্ছে এবং জঙ্গিদের কোনো বিশ্বাস করা যায় না, যেহেতু তারা যে কোনো সময় এই যে প্রক্সি ওয়ার যেটা, তাতে তো তাদের কোনো জবাব দিয়ে করতে হয় না। সুতরাং এই জিনিসটা আবার একটা আশঙ্কার মেঘ, যেটাকে আমরা বলছি সেটা
জমে উঠছে আশঙ্কা। তো আপনি যেরকমটি বলছিলেন যে আশার আলো, আমরা দেখেছি যে ভারতীয় একটা সেনাবাহিনীর কর্মকর্তা অভিনন্দন বর্তমানকে পাকিস্তান ছেড়ে দিয়েছে এবং ভারতের কাছে হস্তান্তর করেছে, এটা একটা উল্লেখযোগ্য দিক, তাই না কি?
এটা তো এটা উল্লেখযোগ্য দিক যেমন তেমন, আবার আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কার্গিল ওয়ারের সময় একজন কালিয়া বলে একজন ভারতীয় অফিসার, তাকে ওরা ধরে নিয়ে গেছিল এবং তাকে তারা নৃশংসভাবে খুন করে তার মিউটিলেটেড বডি, ছিন্ন বিচ্ছিন্ন দেহ তারা পাঠিয়েছিল। এইবারে একে নিয়ে সেটা করতে পারেনি, কারণ একটা বিশাল আন্তর্জাতিক চাপের সৃষ্টি হয়েছিল। সুতরাং এইটাকে আমি আশার আলো ঠিক বলতে পারছি না, কারণ এর উপর যথেষ্ট মানসিক অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে এবং তাকে অনেক রকম ভাবে চেষ্টা করা হয়েছে তার মুখ দিয়ে নানা রকম কথা বার করতে। তবে হ্যাঁ, এখন যদি বলা যায় যে ইনি তো বেঁচে ফিরেছেন, তাহলে সেটা আশার কথা অবশ্যই।
আর একই সূত্রে আমরা বলতে পারি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যে বারবার আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর কথা বলছেন, ভারত সেটা কিভাবে নিচ্ছে, সে বিষয়টি একটু আলোকপাত করুন।
হ্যাঁ, ভারত কিভাবে নিচ্ছে মানে ইমরান খানকে ভারত ঠিক বিশ্বাস করতে পারছে না, তার কারণ হচ্ছে ইমরান খান এই প্রথম, এর আগে তার যতবার তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন তার জামানত জব্দ হয়ে গেছিল, পাকিস্তান পিপুলস পার্টি বা এই এর নওয়াজ শরীফের দল, যে তার পেছনে বিশাল একটা যাকে বলে সত্যিকারের দল রয়েছে, এর পেছনে কিন্তু সেই অর্থে দল নেই। একে সত্যিকারের অর্থে আমরা সকলেই জানি যে পাকিস্তানি সেনাবাহিনী একজন ইয়েসম্যান হিসেবে ইমরান খানকে বসিয়ে দিয়েছে। ইমরান খান এমনিতে যতই ভালো কথা বলুন বা ভালো মানুষ হন না কেন, তিনি একজন ক্রিকেটার, তিনি একজন প্রথম শ্রেণীর ক্রিকেটার ছিলেন, তাকে তার চেহারা এত সুন্দর যে প্রত্যেকে তাকে দেখে মুগ্ধ হয়ে যায়, এবং তার কথাবার্তাও খুব সুন্দর কারণ তিনি অত্যন্ত প্রগতিশীল মনের উদারপন্থী মানুষ। কিন্তু মুশকিলটা হচ্ছে যে তিনি ভালো ভালো কথা বললেও সেগুলো বিশ্বাস করা যাচ্ছে না, এই জন্য যে তিনি অ্যাকচুয়ালি পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বন্দী, সেই অর্থে বন্দি মানে নজর বন্দি। তিনি এমন কিছু করতে পারেন না বা এমন কিছু বলতে পারেন না যাতে করে সেটা তার মানে সেটা লোকে মানতে বাধ্য হয়।
আমরা নানাভাবে দেখেছি যে ভারতীয় উপমহাদেশের বাইরে আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক সময়ে আমরা দেখেছি যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আর যুদ্ধ হয়নি, যুদ্ধ এড়ানো গেছে। এই ক্ষেত্রে ভারত পাকিস্তান ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ বাড়ছে, এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব।
আমি আমি আগে হ্যাঁ ঠিক ভালো কথাই বলেছো, আমি এই ভারতীয় উপমহাদেশের বাইরে যেটা আন্তর্জাতিক ক্ষেত্রে যেটা বললাম, অনেক জায়গাতেই অনেকভাবে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা মনে পড়ছে সেটা হচ্ছে 1962 সালে অক্টোবরে, যেটাকে অক্টোবর স্ট্যান্ড অফ বলা হয়, অক্টোবর ক্রাইসিস বলা হয়, সেটা হচ্ছে ভারত সরি আমেরিকা যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, সোভিয়েত রাশিয়া তখন ছিল, সোভিয়েত ইউনিয়ন বলা হতো, ক্রুশ্চেভ এবং ওদিকে ক্রুশ্চেভ এদিকে নিকিতা ক্রুশ্চেভ, আর এদিকে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তখন জন কেনেডি, এদের মধ্যে একটা 13 দিনের একটা স্ট্যান্ড অফ হয়েছিল
একেবারে কিউবার কাছাকাছি, মানে ভীষণ উত্তেজনাকর পরিস্থিতি ছিল এবং মনে করা হচ্ছিল যে মিসাইল ছাড়া হবে, এই হলো সেই
দুটো। আমি ওইটা বলছি যে দুটো পরমাণু
শক্তিধর,
সবচেয়ে শক্তিশালী পরমাণু শক্তিধর দেশ, তারা যখন ওই রকম জায়গায় দাঁড়িয়েছিল, এবং জন কেনেডি পরে স্বীকার করেছেন যে যুদ্ধের চান্স ছিল 3/1, তার মানে 2 ভাগ হয়তো যুদ্ধ নাও হতে পারে কিন্তু 1 ভাগ হতেও পারে, এবং সেটা হলে কি ভয়ানক হতো। শেষ পর্যন্ত ক্রুশ্চেভ বাস্তব পরিস্থিতি
বিচার করে
দিয়েছিলেন বলে এটা আর হয়ে ওঠেনি, কিন্তু হতেই পারত। সুতরাং সেই ধরনের ওটা যুদ্ধ সেইভাবে এড়ানো গিয়েছে, কিন্তু এখন এখন হয়তো যুদ্ধ পরিস্থিতি এড়ানো সম্ভব হবে, এখনো আশা যে যায়নি তা না, কিন্তু এটা বেশ কঠিন অবস্থা একটা চলছে।
তবে এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে যে সেনাবাহিনীর ইনভলভমেন্ট ছাড়াও, আপনি যে বিষয়টি একটু আগে বলেছেন যে সন্ত্রাসীদের একটা হামলা, আমরা ইতিহাস থেকে, আমরা খুব নিকট ইতিহাস থেকে দেখতে পাই বোম্বে হামলা হয়েছে এবং নানা রকম জৈশ মোহাম্মদ নানা রকম হামলা চালিয়েছে, তো সেই ক্ষেত্রে
একটা লস্কর-ই-তৈয়বা
মানে
এরা দুটোই, হ্যাঁ
জি, খুব সাম্প্রতিক সময়ে, হ্যাঁ কয়েক বছরের মধ্যেই হয়েছে, তো সেই ক্ষেত্রে একটা তো আশঙ্কা রয়েই গেছে। সে যাই হোক, তো আপনি, আপনার কথা আমরা শুনলাম, তবে আপনি তো ভারতীয় সাবেক বিমান বাহিনীর সাবেক একজন প্রথম সারির কর্মকর্তা অফিসার সৌভিক রায়ের সঙ্গে কথা বলেছেন, তো সেই মন্তব্য অথবা তার মন্তব্য শুনে আপনার সঙ্গে আবার আমরা কথা বলি।
হ্যাঁ, তিনি আসলে উনি হচ্ছেন এয়ার ভাইস মার্শাল রিটায়ার্ড, তিনি ছিলেন মানে রিটায়ার করার আগে পর্যন্ত তো উনি কোনো কথা বলতে পারছেন না, তো ওকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে ভারতীয় বিমান বাহিনী বা ভারতীয় সেনাবাহিনী এই মুহূর্তে কতটা তৈরি, অন্তত আক্রমণ ঠেকানোর জন্য কতটা তৈরি, এবং ইমরান খানকে আমরা এইমাত্র যেই কথা বলছিলাম প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানকে কতটা বিশ্বাস করা যায় যে তিনি সত্যিকারের কতটা ভালো করতে পারবেন দুদেশের উত্তেজনা প্রশমনের ব্যাপারে। তিনি যা বলেন আমরা একটু শুনছি।
প্রথমেই বলি, আমরা অ্যাসুরেন্স দিতে পারি যে আমাদের ক্ষমতা আছে মিলিটারিলি অ্যাক্ট করার, ডিসিপ্লিন রেসপন্স দেওয়া আছে, কোন পাওয়ার রেজিম পাকিস্তানের রয়েছে, আমাদের প্ল্যান তৈরি আছে, সার্জিক্যাল স্ট্রাইক যা হয়েছিল তারই একটা, আমার মনে হয় এই অ্যাটিটিউডটা ম্যানিফেস্ট করবে দেশ চালানোর সময়, মিলিটারি ইনফ্লুয়েন্স তো থাকবেই। এই মুহূর্তে যা পিসফুল রেটরিক শোনা যাচ্ছে সেগুলোকে ভবিষ্যতে উনি কনক্রিট অ্যাকশনে ট্রান্সলেট করবেন কিনা সেটা এখন বলা একটু প্রিজাম্পশাস হয়ে পড়ছে। আমার মনে হয় যে পাকিস্তানের সাইকি থেকে পাস্ট এর মিলিটারি ইস্যুসকে ভুলিয়ে নিউজফুল পিসফুল কোএক্সিস্টেন্সকে ভাবা উচিত। অ্যাজ এ লিডার ইমরান খান এই অ্যাপ্রোচটা ওনাকে নিতে হবে, করতে পারেন, করবেন কিনা টাইম উইল টেল। যদি জার্মানি ইউনাইট করতে পারে আর নর্থ কোরিয়া এখন যেভাবে চলার চেষ্টা করছে, অ্যাজ এ মিলিটারি ম্যান আমি মনে করি পাকিস্তানের একটা ওয়ার্কেবল স্টেটাস কো পজিশন এক্সপেক্ট করে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করা উচিত দু দেশের উন্নতির জন্য।
আমরা শুনলাম সৌভিক রায় যেটা বললেন, আমার মনে হয় আমরা যে সব কথা বলছিলাম এখন সেটা কিন্তু একটা মোটামুটি ভাবে ওর কথাতেও তার একটা
প্রতিফলন ঘটেছে। সেই তো দীপঙ্কর চক্রবর্তী, আমাদের সময় তো প্রায় শেষ হয়ে আসলো, তো আপনার কাছে ছোট করে আমি জানতে চাই যে রাজনৈতিক ডামাডল যাই হোক না কেন এই দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে, কিন্তু আমরা সবসময় দেখেছি যে এই দুই রাষ্ট্রের মধ্যে সাংস্কৃতিক অঙ্গন এবং ক্রীড়া অঙ্গনের এই যে লেনদেন, এই যে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক বরাবরই থেকেছে, এবার যেন রাজনীতিবিদরা জোরে সোরেই বলছেন যে একদম এই লেনদেন বন্ধ করে দিতে হবে, তো সে সম্পর্কে।
হ্যাঁ, এটা এটা হ্যাঁ ঠিকই বলেছ। আসলে একটা আরেকটা যেটা খুব সাংঘাতিক হয়েছে সেটা হচ্ছে যে অনেকটা এ হয়েছে যে ক্রীড়াঙ্গন থেকে যে সমস্ত আমাদের এখানে ইডেন গার্ডেনে একটা খুব সুন্দর একটা প্রদর্শনী হল আছে যেখানে পৃথিবীর সমস্ত বিখ্যাত ক্রিকেটারদের ছবি রাখা রয়েছে এবং তাদের একটু একটু করে পরিচিতি রয়েছে, সেখানে পাকিস্তানের এই ইমরান খান, আকরাম খান এদের সব ছবি রয়েছে, কারণ এরা লেজেন্ডারি ক্রিকেটার। তো সেখানে নানান জায়গা থেকে চাপ আসছে, বিজেপি হিন্দুত্ববাদী দল তারা পাকিস্তান বিরোধিতা করে এখন একটা বিরাট একটা এগিয়ে যাওয়ার পথে চলবে ভাবছে, তারা বলেছিল যে এইসব ছবি ছড়াতে হবে। তো সৌরভ গাঙ্গুলি, তিনি এখন সিএবির প্রধান এখানে কলকাতায়, তিনি বলেছেন আজ যেখানে যা হোক আমরা ডিসিশন নিচ্ছি এদের ছবি থাকবে, এরা রাজনৈতিক দিক থেকে কি করেছেন সেটা আমাদের বিচার্য নয়, ইনি এরা খেলোয়াড় হিসেবে কি করেছেন সেটাই আমাদের কাছে বিচার্য। এই ধরনের স্ট্যান্ড যদি কেউ নিতে পারে সেটা সৌরভ গাঙ্গুলির মতন মানুষই নিতে পারবে, এবং সেটা কলকাতায় নেওয়ার অনেক সহজ উপায় আছে, কারণ কলকাতা অনেক বেশি উদারপন্থী এইসব দিক থেকে, কলকাতা বা পশ্চিমবঙ্গ আমি বলবো অনেক বেশি উদারপন্থী। অন্যান্য জায়গায় যেসব ধরনের ঘটনা ঘটেছে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে সেই ধরনের হয়নি, বিজেপি একটা গন্ডগোল বাঁধানোর চেষ্টা করছে কিন্তু এখন অব্দি সেরকম ভাবে সফল হয়ে ওঠেনি। সুতরাং আমার মনে হয় যে এই যে এটা ক্রীড়াঙ্গনের কথা বললাম, তাছাড়াও পাকিস্তানি গায়কদের যাদের আমরা এত এত গান শুনতে যাই, যাদের আমরা গায়ক হিসেবে করি ভালো।
দীপঙ্কর চক্রবর্তী, আসলে আমাদের হাতে একদম সময় নেই, আমরা এই বিষয়টি নিয়ে আবারও আলোচনা করতে পারি, তবে দুদেশের মধ্যে শান্তি ফিরে আসুক এটাই আমাদের কাম্য। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।